যাবার আগে আপনার প্রতিশ্রুতির কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন, কখনো কিছু প্রয়োজন হলে আমাকে চিঠি লিখে আপনি জানাবেন।
মনে আছে, জানি গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইব স্বচ্ছন্দে চাইব।
মনে থাকে যেন,
এই বলে বিজয় যেতে উদ্যত হলে অনুরাধা বলল,
তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান, বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন।
জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা?
সে আমি কি করে জানব, আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারব।
আর আপনাকে ওরা করতে দেবে কেন?
আমাকে কেউ বাধা দিতে পারবে না।
গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। অনুরাধার বয়স 23 পার হয়ে গেল, বর জুটল না, একথা সহজে বিশ্বাস হয় না, তবু সত্যি। সকালে এই গল্পই চলছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলকাতাবাসী। তাঁর ছোট ছেলে বিজয় এসেছে গ্রামে। বিজয় মুখের চুরুটটা নামিয়ে রেখে জিজ্ঞেস করল,
কি বলল গগন চাটুজ্জের বোন, বাড়ি ছাড়বে না?
যে লোকটা খবর এনেছিল তার নাম বিনোদ, সে বলল,
বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলবো। ওর আর কি বলবার আছে, এর মানে ওদের বার করে দিতে আমাকে নিজে যেতে হবে, লোক দিয়ে হবে না। বিনোদ, ওর আর কিছুই বলবার নেই, আমি আর কিছু শুনব না, তবু ওর জন্য আমাকেই যেতে হবে ওর কাছে, তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না?
আমি তাও বলেছিলাম, অনুরাধা বলল আমিও ভদ্র গেরস্থ ঘরের মেয়ে বিনোদদা, বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারেই বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না।
কি নাম বললে? অনুরাধা, নামে তো দেখছি ভারী চটক, তাই বুঝি এখনো অহংকার ঘুচল না?
আগে না।
বিনোদ গ্রামের লোক, অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলছিল, কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেইটা বলি। এই গ্রামের নাম গণেশপুর, একদিনে সব অনুরাধাদেরই ছিল। বছর পাঁচেক হল হাত বদল হয়েছে, সম্পত্তির মুনাফা হাজার দুয়ের বেশি নয়, কিন্তু অনুরাধার বাবা অমর চাটুজ্যের চালচলন ছিল 20,000-এর মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হয়ে। বিক্রি হল কিন্তু জারি হল না, মহাজন ভয়ে থেমে রইল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল তাঁর জপ তপ ক্রিয়াকর্মের প্রচণ্ড খ্যাতি। তলা ফুটো সংসার তরণী অপব্যয়ের নোনা জলে কানায় কানায় পূর্ণ হল, কিন্তু ডুবল না। চাটুজ্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটল, তিনি মরলেনও ঘটা করে, শ্রাদ্ধ শান্তিও নির্বাহিত হল ঘটা করে, কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটল এইখানে। বাবার মৃত্যুতে পুত্র গগন এক জরাজীর্ণ ডিগ্রি করা পৈতৃক বাস্তুভিটে আকণ্ঠ ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল কুকুর বিড়াল পেল, এবং ঘাড়ে পড়ল বাবার দ্বিতীয় পক্ষের অবিবাহিতা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি, গোটা পাঁচ ছয় ছেলে মেয়ে ও নাতিপুতি রেখে বছর দুই হল তার স্ত্রী মারা গেছে, সে বিয়ে করতে চায়। অনুরাধা বলল,
দাদা কপালে রাজপুত উত্তর জুটল না, তুমি এখানেই আমার বিয়ে দাও, লোকটা টাকা কুড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাবো।
সে কি কথা, ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুর দাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস? ওদের আছে কি?
আর কিছু না থাক, টাকা আছে, কুল নিয়ে উপোস করার চেয়ে দুমুঠো ভাত ডাল পাওয়া অনেক ভালো দাদা।
না 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 না, সে হয় না, হবার নয়।
কেন নয় বলো তো? বাবা ওসব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই।
বাবার গুণামি ছেলের কিন্তু ছিল না, মদ মাংস ও আরো একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্নপল্লীর একটি স্ত্রীলোক আজও যে তার অভাব মোচন করছে এ কথা সকলেই জানে। গগন বোনের ইঙ্গিতটা বুঝল।
আমার বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্তাচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষ নরকে দোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলিন আমরা, যা 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 এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস না, যা।
এই বলে সে রাগ করে চলে গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এইখানেই চাপা পড়ল। গগন হরিহর ঘোষালকে ধরল, কুলিন ব্রাহ্মণকে ঋণমুক্ত করতে হবে। কলকাতায় কাঠের ব্যবসায় হরিহর লক্ষপতি ধনী। একদিন তার মাসির বাড়ি ছিল এই গ্রামে। ছোটবেলায় বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখেছেন, বহু কাজে কর্মে পেট ভরে লুচি মন্ডা খেয়ে গেছেন। টাকাটা তার পক্ষে বেশি নয়, তিনি সম্মত হলেন। চাটুজ্যেদের সমস্ত ঋণ পরিশোধ করে হরিহর গণেশপুর কিনলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়ে ভদ্রাসন ফিরিয়ে নিলেন। শুধু মৌখিক শর্ত এই রইল যে বাইরের গোটা দু তিন ঘর কাছারির জন্য ছেড়ে দিয়ে গগন অন্দরের দিকটায় যেমন বাস করছে তেমনই করবে। তালুক কেনা হল, কিন্তু প্রজারা মানতে চাইল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলতে লাগল, হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়েই গণেশপুরে টিকতে পারল না। অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হল কর্মচারী। অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজলেন বর্তমান জমিদারের গোমস্তা, মহাল শাসনে এল। হরিহর হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু আদায়ের দিক দিয়ে সবকিছু আগের মতোই চলতে লাগল। এক পয়সা তহবিলে জমা পড়ল না। এইভাবে গোলেমালে আরো বছর দুই কাটল। তারপর হঠাৎ একদিন খবর এলো।
খবর শুনেছ? গোমস্তাবাবু গগন চাটুজ্যেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না।
সদর থেকে হরিহরের লোক এসে খোঁজ খবর তত্ত্বতল্লাশ করে জানল আদায় যা হবার হয়েছে সমস্তই গগন আত্মসাত করে সম্প্রতি গা ঢাকা দিয়েছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খানা তল্লাশি, প্রয়োজনীয় যা কিছু সবই হল, কিন্তু না টাকা না গগন, কারো সন্ধান মিলল না। গগনের বোন অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলেমানুষ ভাগ্নে বাড়িতে থাকত। পুলিশের লোক তাকে বিধিমতো ঘষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্যই বেরোল না।
আমি সত্যি জানি না দাদা কোথায় গেছে, আপনারা আমার কথা বিশ্বাস করুন।
বিজয় বিলেত ফেরত, তার বারবার এক্সামিন ফেল করার রসদ জোগাতে হরিহরকে অনেক টাকা গুনতে হয়েছে। সে পাশ করতে পারেনি, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করে বছর দুই আগে দেশে ফিরেছে। বিজয় বলল,
বিলেতে পাশ ফেলের কোনো প্রভেদ নেই, বই মুখস্থ করে পাশ করতে গাধাতেও পারে। সে উদ্দেশ্য থাকলে আমি এখানে বসে বসে বই মুখস্থই করতাম, ইউরোপে যেতাম না।
বাড়ি এসে সে বাবার কাঠের ব্যবসায়ের কাল্পনিক দুরবস্থার শঙ্কা প্রকাশ করল এবং এই নড়বড়ে পড়ো পড়ো কারবার ম্যানেজ করতে আত্মনিয়োগ করল। কর্মচারী মহলে ইতিমধ্যে নাম হয়েছে, কেরানিরা তাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলবার অবকাশ নেই, এমন সময় এসে পৌঁছল গণেশপুরের বিবরণ। বিজয় সব শুনে বলল,
এ তো জানা কথা, বাবা যা করবেন তা এরকম হতে বাধ্য, কিন্তু উপায় নেই, অবহেলা করলে চলবে না, আমাকে নিজে গিয়েই কিছু একটা করতে হবে।
এই জন্যই তার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লিগ্রামে থাকা চলে না, যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করে তাকে কলকাতায় ফিরতে হবে। সমস্তই যে একা তারই মাথায়, বড় ভাই অজয় অ্যাটর্নি অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র নিয়েই ব্যস্ত, সংসারের সকল বিষয়েই অন্ধ, শুধু ভাগাভাগির ব্যাপারে তার একজোড়া চোখ 10 জোড়ার কাজ করে। তার স্ত্রী প্রভাময়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। বাড়ির লোকজনের খবর নেওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কি না সে খবর নেবারও বেশি অবকাশ পায় না। গোটা পাঁচ ছটা ঘর নিয়ে বাড়ির যে অংশে তার মহল, সেখানে পরিজনবর্গের গতিবিধি সংকুচিত। তার ঝিচাকর আলাদা, উড়ে বেহারা আছে। দেওর বিজয়ের প্রতি তার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলেত প্রত্যাবর্তনের পরে মনোভাবে কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়েছে। দু চার দিন নিমন্ত্রণ করে নিজে রেঁধে ডিনার খাইয়েছে, সেখানে ছোট বোন অনিতার সঙ্গে বিজয়ের পরিচয় হয়েছে। সে এবার বিএ পরীক্ষায় অনার্সে পাশ করে এমএ পড়ার আয়োজন করছে। বিজয় বিপত্নিক, স্ত্রী মারা যাবার পরেই সে বিলেত যায়, আর সেখান থেকে ফিরেই সেখানে কি করেছে না করেছে খোঁজ খবর করবার আবশ্যক নেই। কিন্তু ফিরে এসে স্ত্রী জাতি সম্বন্ধে তার মেজাজটা কিছু রুক্ষ হয়ে গেছে। মা বিয়ের কথা বলে এসে জানিয়েছে,
ওসবের কথা আমাকে আর বলো না, আমার দ্বারা আর হবে না।
গণেশপুরে এসে একজন প্রজার সদরের গোটা দুই ঘর নিয়ে বিজয় নতুন কাছারি ফেঁদে বসেছে। সেরেস্তার কাগজপত্র গগনের ঘরে যা পাওয়া গেছে জোর করে এখানে আনা হয়েছে, এবং এখন চেষ্টা চলছে তার বোন অনুরাধা এবং দূরসম্পর্কে সেই ভাগ্নেকে বের করার। বিনোদ ঘোষের সঙ্গে সেই পরামর্শই হচ্ছিল। কলকাতা থেকে আসবার সময় বিজয় তার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে এনেছিল। পল্লীগ্রামের সাপ খোপ বিছে ব্যাঙের ভয়ে মা আপত্তি করলে বিজয় বলেছিল,
মা, তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নাড়ুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও।
শোনা যায় বিলেতের সাহেবরাও নাকি ঠিক এমনই বলে থাকেন। কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলেতে তখন মাতৃহীন ছেলেটা একটু অযত্নেই ছিল। তার ভগ্নস্বাস্থ্য ঠাকুমা অধিকাংশ সময় শয্যাগত থাকেন, সুতরাং যথেষ্ট সম্পত্তি থাকা সত্ত্বেও কুমারকে দেখবার কেউ ছিল না, কাজেই দুঃখে কষ্টে সে বেচারা বড় হয়েছে। বিলেত থেকে বাড়ি ফিরে এই খবরটা বিজয়ের কানে গেছিল। গণেশপুর আসবার সময় বৌদি প্রভাময়ী হঠাৎ দরদ দেখিয়ে বলেছিল,
ছেলেটা সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়াগা জায়গা একটু সাবধানে থেকো, তা কবে ফিরবে?
যত শীঘ্র পারি।
শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন।
কিনেছিলেন, কিন্তু কেনা মানেই তো থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই।
কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও দেরি হবে না।
আশা তো তাই করি।
দখলে এলে কিন্তু একটা খবর দিও।
কেন বৌদি?
পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসব। অনুরো কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে।
আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি, তখন কিন্তু না বলতে পারবে না, বোনটিকে সঙ্গে নেওয়া চাই।
অনিতা যুবতী, সে দেখতে সুশ্রী ও অনার্সে বিয়ে পাশ করেছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলো গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তা নয়। সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন বৃক্ষচ্ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে হঠাৎ মুখোমুখি এসে পড়ার সম্ভাবনা তার মনের মধ্যে সেদিন বার বার করে দোল দিয়ে গেছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবি পোশাক, মাথায় শোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটের রিভলভার, ছড়ি ঘোরাতে ঘোরাতে বাবুদের সদর বাড়িতে এসে সে প্রবেশ করল। সঙ্গে মস্ত লাঠি হাতে দুজন হিন্দুস্তানি দারোয়ান, অনেকগুলো অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্র কুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে যদিও হাঙ্গামার ভয় আছে, তবু ছেলেকে নাড়ুগোপাল করার পরিবর্তে মজবুত করে গড়ে তোলার এ হল বড় শিক্ষা, তাই ছেলেও এসেছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়েছে যে অনুরাধা একা স্ত্রীলোক, কোনোমতেই জোরে পারবে না, তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে নেওয়াই ভালো। বিজয় বলল,
মেয়েটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে, ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, স্বভাব চরিত্র মন্দ।
আগে তা তো শুনিনি।
আমি শুনেছি।
কোথাও কেউ নেই, শূন্য প্রাঙ্গণে দাঁড়িয়ে বিজয় চারিদিকে চেয়ে দেখল। বাবুদের বাড়ি বলা যায় বটে, সামনে পূজোর দালান এখনো ভাঙেনি, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছেছে। একপাশে সারি সারি বসবার ঘর ও বৈঠকখানা। তাদেরও দশা একই, পায়রা চড়াই ও চামচিকে স্থায়ী আশ্রয় মানিয়েছে। দারোয়ান হাঁকল,
আরে কই হ্যাঁ!
তার সম্ভ্রমহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হয়ে পড়ল। বিনোদ বলল,
রাজু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাপু, আমি গিয়ে খবর দিয়ে আসছি।
এই বলে সে ভেতরে চলে গেল। তার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বোঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করতে তাদের বাধে। অনুরাধা রান্না করছিল। বিনোদ সবিনয় বলল,
দিদি ছোটবাবু বাইরে এসেছেন।
সে রোজই এই আশঙ্কা করে, হাত ধুয়ে উঠে দাঁড়াল। সন্তোষকে ডেকে বলল,
সন্তোষ বাইরে একটা শতরঞ্চি পেতে দিয়ে এসো বাবা, বলো গে মাসিমা আসছেন। বিনোদদা বাবু যেন রাগ না করেন, আমার হয়ে তাকে বসতে বলো গে।
কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম করলে না বলতে পারি নে, কাজেই।
সে আমি বুঝি বিনোদদা।
বিনোদ চলে গেল। বাইরে শতরঞ্চি পাতা হল কিন্তু কেউ তাতে বসল না। বিজয় ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পায়াচারি করতে করতে চুরুট টানতে লাগল। মিনিট পাঁচেক পরে সন্তোষ বাইরে এসে ইঙ্গিতে দরজার দিকে তাকিয়ে সভয়ে জানালো যে অনুরাধা এসেছে। বিজয় থমকে দাঁড়াল। ভদ্রঘরের কন্যা, তাকে কি বলে সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়ল। কিন্তু দৌর্বল্য প্রকাশ পেলে চলবে না, অতএব পুরুষকণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলল,
এ বাড়ি আমাদের তুমি জানো?
অনুরাধা নিজে উত্তর না দিয়ে সন্তোষকে দিয়ে উত্তর দেওয়াল,
বল জানি।
জানি।
তবে ছেড়ে দিচ্ছ না কেন?
অনুরাধা তেমনি আড়ালে দাঁড়িয়ে বোনপোর জবানি বক্তব্য বলবার চেষ্টা করল। কিন্তু ছেলেটা চালাক চৌকস নয়, নতুন জমিদারের কড়া মেজাজের জনশ্রুতিও তার কানে পৌঁছেছে। ভয়ে ভয়ে শুধুই থতমত খেতে লাগল, একটা কথাও সুস্পষ্ট হল না।
মাসি বলছে মানে, মাসি বলছে যে।
বিজয় মিনিট পাঁচ ছয় ধৈর্য ধরে বোঝবার চেষ্টা করল, তারপর হঠাৎ একটা ধমক দিয়ে বলে উঠল,
তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার মতো সময় আমার নেই। আর আমি বাঘ ভাল্লুকও নয়, তাকে খেয়ে ফেলব না। বাড়ি কেন ছাড়বে না সেটা বলুক।
অনুরাধা বাইরে এলো না, কিন্তু কথা বলল। সন্তোষের মুখে নয়, নিজের মুখেই স্পষ্ট করে বলল,
বাড়ি ছাড়ার কথা তো ছিল না, আপনার বাবা হরিহরবাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতে পারি।
কোনো লেখাপড়া আছে?
না নেই, কিন্তু তিনি এখনো জীবিত, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।
জিজ্ঞেস করার গরজ আমার নেই, এই যদি শর্ত তাহলে তার কাছে লিখে নাওনি কেন?
দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি, তার মুখের কথা চেয়ে লিখে নেওয়া বড় হবে এ হয়তো দাদার মনে হয়নি।
এই কথার সঙ্গত উত্তর বিজয় খুঁজে পেল না, চুপ করে রইল। কিন্তু পরক্ষণেই জবাব এলো ভেতর থেকেই,
কিন্তু দাদা নিজে শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্তই ভেঙে গেছে, এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি একা স্ত্রী লোক, আর এই অনাথ ছেলেটি, ওর মা বাপ নেই, আমিই মানুষ করেছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই, এইটাই চিন্তা করছি।
এই জবাব কি আমার দেবার নাকি? তোমার দাদা কোথায়?
আমি জানি না তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারিনি সে শুধু ভয়, পাছে আপনি বিরক্ত হন। আপনি মনিব, আপনার কাছে কিছু লুকোব না, অকপটে আমাদের বিপদের কথা জানালুম, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি। এই কটা দিন বাদেই আমরা নিজে থেকেই চলে যাব।
তার কণ্ঠস্বরে বাইরে থেকেও বোঝা গেল মেয়েটি চোখ দিয়ে জল পড়ছে। বিজয় দুঃখিত হল, মনে মনে খুশিও হল। সে ভেবেছিল একে বেদখল করতে না জানি কত সময় ও কত হাঙ্গামাই পোয়াতে হবে, কিন্তু কিছুই হল না। সে অশ্রু জলে শুধু দয়া ভিক্ষা চাইল। তার পকেটে পিস্তল এবং দারোয়ানদের লাঠি শোঁটা তাকে গোপনে তিরস্কার করল, কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলবে না। সে বলল,
থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু এই বাড়িটা আমার নিজের বড় দরকার, যেখানে আছি সেখানে খুব অসুবিধে, তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা নিজে একবার দেখতে চান,
বেশ তো আসুন না, বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন এবং ভেতরে দোতলায় অনেকগুলো ঘর, মেয়েরা অনায়াসে থাকতে পারবেন, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের দরকার পড়বেই, আমি আমি অনেক কাজ করে দিতে পারবো।
না 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 না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু এই ভেতরের ঘরগুলো কি একবার দেখতে পারি?
কেন পারবেন না, এ তো আপনারই বাড়ি, আসুন আসুন।
ভেতরে ঢুকে বিজয় এক মুহূর্তের জন্য অনুরাধার সমস্ত মুখখানা দেখতে পেল। মাথায় কাপড় আছে কিন্তু ঘোমটায় ঢাকা নয়, পরনে একখানা আধময়লা আটপৌড়ে কাপড়, গায়ে গয়না নেই, শুধু দুহাতে কয়েক গাছি সোনার চুড়ি সাবেককালের। আড়াল থেকে তার অশ্রু সিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর হয়ে বেজেছিল। ভেবেছিল মানুষটিও হয়তো এমনই হবে, বিশেষত দরিদ্র হলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখতে পেল তার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলল না, রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকেই। সাধারণ পল্লীগ্রামের মেয়ে আরো পাঁচজনকে যেমন দেখতে তেমনই, শরীর কৃশ কিন্তু বেশ দৃঢ় বলেই মনে হয়। শুধু বিশেষত্ব চোখে পড়ল এ ললাটে, একেবারে আশ্চর্য নিখুঁত গঠন।
বিনোদদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি।
তুমি সঙ্গে যাবে না রাধু দিদি?
না।
উপরে উঠে বিজয় ঘুরে ঘুরে সমস্ত দেখল, অনেকগুলো ঘর, সাবেককালের অনেক আসবাব এখনো ঘরে ঘরে, কিছু ভেঙেছে কিছু ভাঙার পথে। এখন তাদের মূল্য সামান্যই, কিন্তু একদিন ছিল। সদর বাড়ির মতো এই ঘরগুলো জরাজীর্ণ, হাড় পাঁচরা বার করা, দারিদ্রের দাগ সবকিছুতেই গাঢ় হয়ে পড়েছে। বিজয় নিচে নেমে এলে অনুরাধা রান্নাঘরের দরজার কাছে এসে দাঁড়াল। দরিদ্র ও দুর্দশাপন্ন হলেও ভদ্র ঘরের মেয়ে, এবার তুমি বলে সম্বোধন করতে বিজয় লজ্জা করল, বলল,
আচ্ছা আপনি কতদিন থাকতে চান এ বাড়িতে?
এখনই তো ঠিক করে বলতে পারিনি, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন।
তা দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না, তখন কোথায় যাবেন?
সেই চিন্তাই তো দিন রাত করছি।
লোকে তো বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন।
তারা আর কি বলে?
বিজয় এ প্রশ্নের উত্তর দিতে পারল না।
জানি নে তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন?
তার কণ্ঠস্বরে তিরস্কার মাখানো। বিজয় ভারী অপ্রতিভ হল, বুঝল আভিজাত্যের চিহ্ন এর মন থেকে এখনো বিলুপ্ত হয়নি।
না, সে কাজ আপনাকে আমি করতে বলি নে, যদি পারি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল, এও কি আপনি জানতে পারেননি বলতে চান?
কোনো উত্তর এলো না।
সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে, নিজের ভাইকে এটুকু পরামর্শ কি কোনোদিন দিতে পারেননি? দেখুন, আমার বাবা নিতান্ত নিরীহ মানুষ, আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়, তাই গগনকেই সমস্ত সঁপে দিয়েছিল, এই কি তারই প্রতিফল? হ্যাঁ, কিন্তু নিশ্চিত জানবেন আমি এই দেশে থাকলে কখনো এমন ঘটতে পারত না।
অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পেল না দেখে বিজয় মনে মনে আবার উষ্ণ হয়ে উঠল। তার যেটুকু করুণা জন্মেছিল সমস্ত উবে গেল, কঠিন হয়ে সে বলল,
সবাই জানে আমি কড়া লোক, বাজে দয়া মায়া করি না, দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না, দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন।
অনুরাধা তেমনই মৌন হয়ে রইল।
আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম, বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দিন দুই পরে এখানে চলে আসব, মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচের একটা ঘরে থাকুন যে কদিন না যেতে পারেন, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না।
কুমার বলল,
বাবা তেষ্টা পেয়েছে, আমি জল খাবো।
আরে এখানে জল কোথায় পাবো আমি?
অনুরাধা হাত নেড়ে ইশারায় তাকে কাছে ডাকল, রান্নাঘরের ভেতরে এনে বলল,
ডাব আছে, খাবে বাবা?
হ্যাঁ খাবো।
সন্তোষ কেটে দিতে ছেলেটা পেট ভরে শাঁস ও জল খেয়ে বাইরে এলো, তারপর বলল,
বাবা তুমি খাবে? খুব মিষ্টি।
না।
খাও না বাবা, অনেক আছে, সবই তো আমাদের।
কথাটা এমন কিছুই নয়, তবু এতগুলো লোকের মধ্যে ছেলের মুখ থেকে কথাটা শুনে হঠাৎ কেমন যেন লজ্জা করে উঠল তার।
আরে না না, খাবো না, তুই চলে আয়।
বাবুদের বাড়ির সদর অধিকার করে বিজয় চেপে বসল। গোটা দুই তার নিজের জন্য, বাকিগুলো কাছারি হল। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারি সেরেস্তায় চাকরি করেছিল, সেই সুপারিশে নিযুক্ত হল নতুন গোমস্তা। কিন্তু ঝঞ্ঝাট মিটল না। প্রধান কারণ, গগন চাটুজ্জে টাকা আদায় করে হাতে হাতে রসিদ লিখে দেওয়া অপমানকর মনে করত, যেহেতু তাতে অবিশ্বাসের গন্ধ আছে। সেটা চাটুজ্জে বংশের অগৌরব। সুতরাং তার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়েছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ রোজই হাজির থেকেছে, কান্নাকাটি করেছে।
হুজুর, আমার সাথে তো এরকম কথাই হয়েছিল।
গগনবাবু তো এটাই বলেছিলেন,
আমরা গরিব মানুষ।
কে কত দিয়েছে, কত বাকি রেখেছে, সেসব হিসেব করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হয়ে উঠেছে। বিজয় যত তাড়াতাড়ি কলকাতায় ফিরবে মনে করেছিল তা হল না। একদিন দুদিন করে দশ বারো দিন কেটে গেল। এদিকে ছেলেটা হয়েছে সন্তোষের বন্ধু। সামাজিক ও সাংসারিক ব্যবধান অত্যন্ত বৃহৎ, কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে সন্তোষের সঙ্গেই মিশে গেছে। এরা একই সঙ্গে বাড়ির ভেতরে থাকে, বাগানে বাগানে নদীর ধারে ঘুরে বেড়ায়, কাঁচা আম কুড়োয় পাখির বাসা খোঁজে। অধিকাংশ সময় সন্তোষের মাসির কাছে থাকে। সন্তোষের দেখা দেখি অনুরাধাকেও সে মাসিমা বলে ডাকে। বাইরে টাকা কড়ি হিসেবপত্র নিয়ে বিজয় বিব্রত থাকে, সবসময় ছেলের খোঁজ করতে পারে না, যখন পারে তখন তার দেখা মেলে না। হঠাৎ কোনোদিন হয়তো বকাঝকা করে রাগ করে কাছে বসিয়ে রাখে, কিন্তু ছাড়া পেলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে। সন্তোষের পাশে বসে খায় দুপুরবেলার ভাত, বিকেলে তারই সঙ্গে ভাগাভাগি করে নেয় রুটি ও নারকেল নাড়ু। সেদিন বিকেলে লোকজন তখনও কেউ এসে পৌঁছয়নি। বিজয় চা খেয়ে চুরুট ধরিয়ে ভাবল নদীর ধারটা খানি ঘুরে আসে। হঠাৎ মনে পড়ল সমস্ত দিন ছেলেটার দেখানি। পুরনো চাকরটা দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করল,
এ কুমার কোথায় রে?
চাকর উত্তর দিল,
বাড়ির মধ্যে।
ভাত খেয়েছে?
না।
না তো জোর করে ধরে এনে খাওয়াসনি কেন?
এখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয়।
কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস।
এই বলে কি ভেবে আর সে বেড়াতে গেল না, সোজা ভেতরে গিয়ে প্রবেশ করল। সুদীর্ঘ প্রাঙ্গনের অন্য প্রান্ত থেকে পুত্রের কণ্ঠস্বর কানে গেল,
মাসিমা, আর একখানা রুটি আর দুটো নারকেল নাড়ু শিগগির।
যাকে আদেশ করা হলো সে বলল,
নেবে আয় না বাবা, তোদের মতো আমি কি গাছে উঠতে পারি?
পারবে মাসিমা, কিচ্ছু শক্ত নয়। এই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে।
বিজয় কাছে এসে দাঁড়ালো। রান্নাঘরের সামনে একটা বড় আম গাছ, তার দুদিকে দুটো মোটা ডালে বসে আছে কুমার ও বন্ধু সন্তোষ। পা ঝুলিয়ে গুঁড়িতে ঠেস দিয়ে দুজনের ভোজন কার্য চলছে। তাকে দেখে দুজনেই ত্রস্ত হয়ে উঠল। অনুরাধা রান্নাঘরের দরজার আড়ালে সরে দাঁড়াল।
ওই কি ওদের খাবার জায়গা নাকি?
কেউ উত্তর দিল না। বিজয় অন্তরালবর্তিনীকে উদ্দেশ্য করে বলল,
আপনার উপর দেখছি ও খুব অত্যাচার করছে, তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না, কেন দিচ্ছেন?
না দিলে আরো বেশি উপদ্রব করবে সেই ভয়ে।
কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি।
হয়তো করে না, ওর মা নেই, ঠাকুমা প্রায় শয্যাগত, বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর?
বিজয় যে এটা জানে না তা নয়, তবু ছেলেটার যে মা নেই এই কথাটা পরের মুখে শুনে তার ক্লেশ বোধ হল।
আপনি দেখছি অনেক বিষয় জানেন, কে বলল আপনাকে? কুমার?
এসব বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে ওদের আমি বেরোতে দিইনি, তবু ফাঁকি দিয়ে পালায়, যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে।
বিজয় অনুরাধার মুখ দেখতে পেল না, কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগল। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্যই বলল,
এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে।
কেন?
কারণ এই উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীরটা আইডাই করে, কিন্তু সেখানেও নেশার খোরাক জোগাবে কে? দুদিনেই তো পালাই পালাই করবে।
না না, ও ভুলে যাবে।
কুমার, নেমে এসো বাবা, রুটি নিয়ে যাও।
কুমার বাটি হাতে করে নেমে এলো এবং মাসির হাত থেকে আরো কয়েকটা রুটি ও নারকেল নাড়ু নিয়ে তাঁরই গা ঘেঁষে দাঁড়িয়ে খেতে লাগল, গাছে উঠল না। বিজয় দেখল সেগুলো তাদের ধনী বাসস্থানের তুলনায় পদগৌরবে যেমনই হীন হোক, সত্যকার মর্যাদায় কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত বিজয় তার কারণ বুঝল। সে ভেবে এসেছিল কুমারের লুব্ধতায় তাঁর অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলে প্রচলিত শিষ্ট বাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করবে এবং করতেও যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল। কুমার বলল,
মাসিমা, কালকের মতো আজ তোমাকে চন্দ্রবলি করতে বলেছিলাম, করনি কেন?
অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হইনি, সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়েছে, কাল আর এমন হবে না।
কোন বেড়ালটা বলো তো? সাদাটা?
সেইটাই বোধহয়।
এই বলে অনুরাধা হাত দিয়ে তার মাথায় এলোমেলো চুলগুলো সোজা করে দিতে লাগলো।
উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে।
খাবার জল কই?
ওই যা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি।
তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না।
আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে।
হ্যাঁ তা বটে।
অসতর্কতাবশত এ হাসি বিজয়ের চোখে পড়ল। পুত্রের অবৈধ আচরণের ক্ষমা ভিক্ষা করা আর হল না। পাছে তার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয় তার দৈন্য দুর্দশাকে সে কটাক্ষ করছে।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বেড়ে দিয়ে তরকারি পরিবেশন করছে। তার মাথার কাপড় খোলা, গায়ে বস্ত্র অসংবৃত। অকস্মাৎ দরজায় মানুষের ছায়া পড়তে অনুরাধা ফিরে চেয়ে দেখল ছোটবাবু। শশব্যস্ত মাথায় আঁচল তুলে সে উঠে দাঁড়াল।
একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলাম। এই বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেকদিন দেখছেন, ও কিরকম লোক বলতে পারেন? না, ওকে গণেশপুরের নতুন গোমস্তা বহাল করেছি, তা সম্পূর্ণ বিশ্বাস করা যায় কিনা এই আপনার কি মনে হয়?
বিনোদ এক সপ্তাহের বেশি কাজ করছে, যথাসাধ্য ভালোই কাজ করছে, কোনো গোলযোগ ঘটায়নি। সহসা হন্তদন্ত হয়ে তার চরিত্রের খোঁজ তল্লাশ করবার এখনই কি প্রয়োজন হল অনুরাধা ভেবে পেল না। মৃদুকণ্ঠে জিজ্ঞেস করল,
বিনোদটা কি কিছু করেছেন?
এখনো কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন।
তাকে ভালো লোক বলেই তো জানি।
সত্যি জানেন নাকি নিন্দে করবেন না বলেই ভালো বলছেন?
আমার ভালো মন্দ বলার কি কিছু দাম আছে?
আছে বই কি, সে যে আপনাকে এই প্রামাণ্য সাক্ষী মেনে বসেছে।
উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন, নিজের অবহেলায় ভালো লোক ও মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়।
সত্যিই তাই, কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। কুমার, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বনবাজারের দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো।
আচ্ছা, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে?
না না না, এমনি বললাম, আমি চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি।
এই বলে বিজয় চলে গেল। অনুরাধা জানলার ফাঁক দিয়ে দেখল তার স্নান পর্যন্ত এখনো হয়নি। এ বাড়িতে এসে একটা পুরনো আরামকে দ্বারা জোগাড় হয়েছিল। বিকেলের দিকে তারই দুহাতলে পা ছড়িয়ে দিয়ে বিজয় চোখ বুঝে চুরুট টানছিল, কানে গেল,
বাবু মশাই।
চোখ মেলে দেখল কিছু দূরে দাঁড়িয়ে এক বৃদ্ধ ভদ্রলোক তাকে সসম্মানে সম্বোধন করছে। বিজয় উঠে বসল। ভদ্রলোকের বয়স 60-এর ওপর, কিন্তু দিব্যি গোল গাল মেটে খাটো শক্ত সমর্থ দেহ, গোঁফ পেকে সাদা হয়েছে, কিন্তু মাথায় প্রশস্ত টাকের আশেপাশের চুলগুলি ভ্রমর কৃষ্ণ। সামনের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনা বাড়ির বার্নিশ করা জুতো, ঘড়ির সোনা চেন থেকে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটি অবস্থাপন্ন বলেই মনে হল। পাশে একটা ভাঙা টুলের ওপর বিজয় চুরুটের সরঞ্জাম থাকত। সরিয়ে নিয়ে তাকে বলল,
বসুন।
নমস্কার বাবু।
নমস্কার।
আপনারা গ্রামের জমিদার, মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছেন কৃতি ব্যক্তি, লক্ষপতি, নাম করলে সুপ্রভাত হয়, আপনি তারই সুসন্তান। স্ত্রীলোকটিকে দয়া না করলে সে যে ভেসে যায়।
কে স্ত্রীলোক? কত টাকা বাকি?
টাকার ব্যাপার নয়, স্ত্রীলোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা, প্রাতঃস্মরণীয় ব্যক্তি ওই গগন চাটুর্যের বইমাত্রেও বোন। এ তার পৈতৃক গৃহ, সে থাকবে না, চলে যাবে, তার ব্যবস্থাও হয়েছে। কিন্তু আপনি যে ঘাড় ধরে তাকে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশায়ের কর্তব্য?
এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি রাগ করা চলে না, সেটা বিজয় মনে মনে বুঝল, কিন্তু কথা বলার ধরনে জ্বলে গেল।
আমার কর্তব্য আমি বুঝব, কিন্তু আপনি কে যে ওর হয়ে ওকালতি করতে এসেছেন?
আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি, পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি, সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না, এমন লোক এদিকে কম। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন।
আমার হাত পাতবার দরকার হলে মশায়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে জানতে পারি কি?
আগে কুটুম্ব, বসেকের এই কটা দিন বাদে আমি ওকে বিয়ে করব।
কি, আপনি অনুরাধাকে বিয়ে করবেন?
আগে হ্যাঁ, আমার স্থির সংকল্প, জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই, নইলে এই মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দেবার কথা আপনাকে আমার বলতেও হতো না।
বিজয় কিছুক্ষণ স্তব্ধ হয়ে প্রশ্ন করল,
তা বিয়ের ঘটকালি করল কে? গগন চাটুর্যে?
সে তো ফেরারি আসামি মশাই, প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে, এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অঘ্রাণেই বিবাহ হয়ে যেত। বলে স্বভাব কুলীন, আমরা কৃষ্ণের সন্তান, বংশজের ঘরে বোন দেব না, এই ছিল তার বুলি। এখন সেগুমর রইল কোথায়? বংশজের ঘরে যেচে আসতে হল যে। এখনকার দিনে কুল কে খোঁজে মশাই? টাকাই কুল, টাকাই মান, টাকাই সব, বলুন ঠিক কি না?
হ্যাঁ তা ঠিক। তা অনুরাধা স্বীকার করেছেন?
স্বীকার বলছেন কি মশাই, যা চা যাচি। শহর থেকে এসে আপনি একটা তাড়া লাগাতেই দু চোখে অন্ধকার, যাই মা তারা দাঁড়াই কোথা। নইলে আমার তো মতলব ঘুরে গিয়েছিল, ছেলেদের অমত, বৌমাদের অমত, মেয়ে জামাইরা সব বেঁকে দাঁড়িয়েছিল, আমিও ভেবেছিলুম দূর হোক, দু সংসার তো হল আর না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও, তোমার উঠোন ঝাঁট দিয়ে খাবো, আমার সেও ভালো। কি করি, স্বীকার করলুম। দেখুন বিয়ে এ বাড়িতেই হবে, দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুর্যের কে এক পিসি আছে, সেই কন্যা সম্প্রদান করবে, এখন কেবল মশাই রাজি হলেই হয়।
তা রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন? তাড়া দেব না, এই তো, বেশ তাই হবে, এখন আপনি আসুন। নমস্কার।
নমস্কার মশাই, নমস্কার। হবেই তো, হবেই তো, আপনার ঠাকুর হলেন লক্ষপতি, প্রাতঃস্মরণীয় লোক, নাম করলে সুপ্রভাত হয়।
হ্যাঁ তা হয়, আপনি এখন আসুন।
আসি মশাই, আসি, নমস্কার।
এই বলে ত্রিলোচন প্রস্থান করলেন। লোকটি চলে গেলে বিজয় চুপ করে বসে নিজেকে বোঝাতে লাগল যে তার মাথা ব্যথা কি আছে। বস্তুত এছাড়া মেয়েটিরই বা কি উপায়, ব্যাপারটা অভূতপূর্বও নয়, সংসারে ঘটে না তাও নয়, তবে তার দুশ্চিন্তা কিসের? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়ল, সেদিন সে বলেছিল অনুরাধা দাদার সঙ্গে এই বলে ঝগড়া করেছে যে কুলের গৌরব নিয়ে সে কি করবে, সহজে দুটো খেতে পড়তে যদি পায় সেই যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করে নাকি বলেছিল,
তুই কি বাপ পিতে মোর নাম ডোবাতে চাস?
তুমি তাদের বংশধর, নাম বজায় রাখতে পারো রাখো, আমি পারব না।
এই কথার বেদনা বিজয় বুঝল না। নিজেও সে যে কৌলিন্য সম্মান এতটুকু বিশ্বাস করে তাও না, কিন্তু তবুও তার সহানুভূতি গিয়ে পড়ল গগনের ওপর। এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তর যতই সে মনে মনে তোলপাড় করতে লাগল, ততই তাকে লজ্জাহীন, লোভী ও হীন বলে মনে হতে লাগল। এদিকে উঠোনে ক্রমশ লোক জমছে, এইবার তাদের নিয়ে কাজ শুরু করতে হবে। কিন্তু আজ তার কিছুই ভালো লাগছে না। দারোয়ানকে দিয়ে তাদের বিদায় করে দিল এবং একা বসে থাকতে না পেরে কি ভেবে সে একেবারে বাড়ির মধ্যে এসে উপস্থিত হল। রান্নাঘরের সামনের খোলা বারান্দায় মাদুর পেতে অনুরাধা শুয়ে আছে, তার দুপাশে দু ছেলে কুমার ও সন্তোষ। মহাভারতের গল্প চলছে।
ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে ততই ভয়, আর ততই তার দুষ্ট বুদ্ধি বেড়ে ওঠে।
রাতের রান্নাটা সে বেলাবেলি সেরে নিয়ে রোজই এভাবে ছেলেদের নিয়ে সন্ধ্যের পরে গল্প করে, তারপর কুমারকে খাইয়ে বাইরে তার বাবার কাছে পাঠিয়ে দেয়। জ্যোৎস্না রাত ঘনপল্লব আম গাছের পাতার ফাঁক দিয়ে এসে টুকরো চাঁদের আলো স্থানে স্থানে তাদের গায়ের ওপরে মুখের ওপরে পড়েছে।
কিন্তু এই সহজ কথাটার মধ্যে যে কি ভয়ানক ফন্দি আছে সেটা তো পাণ্ডবেরা জানে না। তারা শুধু জানে যে গঙ্গায় জুটোপাটি করে স্নান করবে, তাতে খুবই আরাম। সুতরাং গঙ্গা স্নানের কথা শুনে
গাছের ছায়ায় একটা লোককে এগিয়ে আসতে দেখে অনুরাধা চকিত হয়ে জিজ্ঞেস করল,
কে?
আমি বিজয়।
তিনজনেই শশব্যস্তে উঠে বসল। সন্তোষ ছোটবাবুকে অত্যন্ত ভয় করে, প্রথম দিনের স্মৃতি সে ভোলেনি, উসখুস করে উঠে গেল। কুমারও বন্ধুর অনুসরণ করল।
ত্রিলোচন গাঙ্গুলিকে আপনি চেনেন? তিনি আজ আমার কাছে এসেছিলেন।
আপনার কাছে? কিন্তু আপনি তো তার খাতক নন।
না, কিন্তু হলে হয়তো আপনার সুবিধে হতো, আমার একদিনের অত্যাচার আপনি আরেকদিন শোধ করে দিতে পারতেন। তিনি জানিয়ে গেলেন যে আপনার সঙ্গে তার নাকি বিবাহ স্থির হয়েছে, এ কি সত্যি?
হ্যাঁ।
আপনি নিজে উপযাচক হয়ে তাকে রাজি করিয়েছেন?
হ্যাঁ, তাই।
বাহ, তাই যদি হয়ে থাকে তাহলে এ অত্যন্ত লজ্জার কথা, শুধু আপনার নয় আমারও।
আপনার? আপনার লজ্জা কিসের?
সে কথা জানাতেই আমি এসেছি। ত্রিলোচন বলে গেল শুধু আমার তাড়াতেই বিভ্রান্ত হয়ে নাকি আপনি এ প্রস্তাব করেছেন, বলেছেন আপনার দাঁড়াবার স্থান নেই এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করিয়েছেন, নইলে এ বয়সে বিবাহের ইচ্ছে সে ত্যাগ করেছিল। শুধু আপনার কান্নাকাটিতে দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে।
এসবই সত্যি।
বেশ, আমার তাড়া দেওয়া আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি।
অনুরাধা চুপ করে রইল।
এবার নিজের তরফ থেকে আপনি প্রস্তাব প্রত্যাহার করুন।
না, সে হয় না। আমি কথা দিয়েছি, সবাই শুনেছে, লোকে তাকে উপহাস করবে।
এতে করবে না, হ্যাঁ, বরঞ্চ ঢের বেশি করবে। তার উপযুক্ত ছেলেমেয়েদের সঙ্গে বিবাদ বাঁধবে, তাদের সংসারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আপনার নিজের অশান্তির সীমা থাকবে না, এসব কথা আপনি ভেবে দেখেননি?
দেখেছি, তবে আমার বিশ্বাস এসব কিছুই হবে না।
আরে, সে বৃদ্ধটা কটা দিন বাঁচবে আশা করেন আপনি?
স্বামীর পরমায়ু সংসারে সকল স্ত্রী বেশি আশা করে, এমনও হতে পারে হাতে নোয়া নিয়ে আমি আগে চলে যাব।
বিজয় এ কথার উত্তর খুঁজে পেল না, স্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ এমনি নীরবে কাটল, তারপর অনুরাধা বিনীত স্বরে বলল,
আপনি আমাকে চলে যেতে হুকুম করেছেন সত্যি, কিন্তু কোনোদিন তার উল্লেখ পর্যন্ত করেননি। দয়ার যোগ্য নই, তবু যথেষ্ট দয়া করেছেন। মনে মনে আমি যে কত কৃতজ্ঞ তা আপনাকে জানাতে পারিনি।
বিজয়ের কাছে উত্তর না পেয়ে সে বলতে লাগল,
ভগবান জানেন আপনার বিরুদ্ধে কারো কাছে আমি একটা কথাও বলিনি, বললে আমার অন্যায় হতো, আমার মিছে কথা হতো। গাঙ্গুলি মশাই যদি কিছু বলে থাকেন সে তার নিজের কথা, আমার নয়। তবু তার হয়ে আমি ক্ষমা প্রার্থনা করি।
আপনাদের কবে বিয়ে? 13ই জ্যৈষ্ঠ। তাহলে তো প্রায় মাসখানেক বাকি রইল, তাই তো?
হ্যাঁ, তাই।
এর আর পরিবর্তন নেই বোধ করি?
বোধ হয় নেই, অন্তত সেই ভরসায় তিনি দিয়ে গেছেন।
বিজয় বহুক্ষণ নীরব থেকে বলল,
তাহলে আমার আর কিছু বলবার নেই,
কিন্তু নিজের ভবিষ্যৎ জীবনটা একবার ভেবে দেখলেন না? আমার এই বড় পরিতাপ।
একবার নয়, একশো বার ভেবে দেখেছি ছোটবাবু, এই আমার রাত দিনের চিন্তা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যি ভাষা খুঁজে পাইনি, কিন্তু আপনি নিজে একবার আমার সব কথা ভেবে দেখুন দেখি। অর্থ নেই, রূপ নেই, গৃহ নেই, অভিভাবকহীন একাকী পল্লী গ্রামের অনাচার অত্যাচার থেকে কোথাও গিয়ে দাঁড়াবার স্থান নেই। বয়স তো হলো, ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো? তখন অন্যের জন্য কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াব? শুনে আপনারই বা কি মনে হবে?
এসবই চরম সত্য, প্রতিবাদে কিছুই বলার নেই। মিনিট দুই তিন নিরুত্তর দাঁড়িয়ে বিজয় গভীর অনুতাপের সঙ্গে বলল,
এ সময় আপনার কি আমি কোনো উপকারই করতে পারি না? না, পারলে খুশি হব।
আপনি আমার অনেক উপকার করেছেন যা কেউ করত না। আপনার আশ্রয়ে আমি নির্ভয় আছি। ছেলে দুটি আমার চন্দ্রসূর্যি, এই আমার ঢের। আপনার কাছে প্রার্থনা, শুধু মনে মনে আর আমাকে আমার দাদার দোষের ভাগী করে রাখবেন না। আমি জেনে কোনো অপরাধ করিনি।
সে আমি জানতে পেরেছি, আপনাকে বলতে হবে না।
এই বলে বিজয় ধীরে ধীরে বাইরে চলে গেল। কলকাতা থেকে কিছু তরি তরকারি ও ফলমূল মিষ্টান্ন এসেছিল। বিজয় চাকরকে দিয়ে ঝুড়িটা এনে রান্নাঘরের সামনে নামিয়ে রেখে বলল,
ঘরে আছেন নিশ্চয়ই?
আছি।
মুশকিল হয়েছে, আপনাকে আমি কি বলে ডাকবো? আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলত, কিন্তু এখানে তো তা অচল। আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে তোদের মাসিকে ডেকেতে বলে কাজ চালাতুম, কিন্তু তারাও ফেরার। কি বলে ডাকি বলুন তো?
অনুরাধা দরজার কাছে এসে বলল,
আপনি মনিব, আমাকে রাধা বলে ডাকবেন?
সে ডাকতে আপত্তি নেই, কিন্তু মনিবানা সত্যের জোরে নয়। দায় ছিল গগন চাটুর্যের, কিন্তু সে দিল গা ঢাকা। মনিব বলে আপনি কেন মানতে যাবেন? আপনার কিসের গরজ?
ও কথা বলবেন না, আপনি মনিব বই কি?
সে দাবি করি নে, কিন্তু বয়সের দাবি করি। আমি বড়, নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না।
না না।
বিজয় এটা দেখেছে যে ঘনিষ্ঠতা করার আগ্রহ তার দিক দিয়ে যত প্রবলই হোক, উপপক্ষ থেকে লেশ মাত্র নেই। সে কিছুতে সামনে আসে না এবং সংক্ষেপে ও সম্ভ্রমের সঙ্গে বরাবরই আড়াল থেকে উত্তর দেয়,
বাড়ি থেকে কিছু তরি তরকারি, কিছু ফলমূল মিষ্টি এসে পৌঁছেছে, ঝুড়িটা তুলে রাখুন, ছেলেদের দেবেন।
থাক, দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব।
না, সে করবেন না। আমার বামুনটা রাঁধতেও জানে না, তার উপর দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। কি জানি আপনাদের দেশে ম্যালেরিয়া তাকে ধরল কিনা, সেটা হলে ভোগাবে।
কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই। আচ্ছা, বামুন না উঠলে এবেলা আপনাদের রাঁধবে কে?
এবেলার কথা ছেড়ে দিন, কাল সকালে ভেবে দেখব। আর কুকারটা তো সঙ্গে আছেই, শেষ পর্যন্ত চাকরকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারব।
কিন্তু তাতে কষ্ট হবে তো?
না না না, আমার অভ্যেস আছে। শুধু কষ্ট হতে পারত ছেলের খাবার কষ্ট চোখে দেখলে, কিন্তু সে ভার তো আপনি নিয়েছেন। তা কি রাঁধছেন এবেলা? ঝুড়িটা খুলে দেখুন না, যদি কিছু কাজে লাগে।
কাজে লাগবে বই কি, কিন্তু এবেলা আমার রান্না নেই।
নেই কেন?
কুমারের একটু গা গরম হয়েছে, রাঁধলে সে খাবার উপদ্রব করবে। ও বেলায় যা আছে তাতে সন্তোষে চলে যাবে।
গা গরম হয়েছে? কোথায় আছে সে?
এই আমার বিছানায় শুয়ে আছে, সন্তোষের সঙ্গে গল্প করছে। আজ বলছিল বাইরে যাবে না, আমার কাছে শোবে।
ও তা সুখ, কিন্তু বেশি আদর পেলে মাসিকে ছেড়েও বাড়ি যেতে চাইবে না, তখন ওকে নিয়ে বিভ্রাট বাঁধবে।
না, সে বাঁধবে না, কুমার অবাধ্য ছেলে নয়।
কি হলে অবাধ্য হয় সে আপনি জানেন, কিন্তু শুনতে পাই আপনার উপরেও কম উৎপাত করে না।
ও উপদ্রব যদি করে আমার উপরেই করে, আর কারো উপরে না।
এ আমি জানি, মাসি না হয় সহ্য করলো, কিন্তু জ্যাঠাইমা সইবে না। আর বিমাতা যদি আসেন তিনি এতটুকু অত্যাচারও বরদাস্ত করবেন না, অভ্যেস বিগড়লে ওর বিপদ ঘটবে।
ছেলে বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন? নাই বা আনলেন?
আনতে হয় না, ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকেন, তখন বিপদ ঠেকাতে মাসির শরণাপন্ন হতে হয়। অবশ্য তিনি যদি রাজি হন।
যার মানি মাসি তাকে ফেলতে পারে না, যত দুঃখে হোক মানুষ করে তোলে।
ও হো, আচ্ছা কথাটা শুনে রাখলাম।
বলে বিজয় চলে যাচ্ছিল, ফিরে এসে বলল,
যদি অভিনয় মাপ করেন একটা কথা জিজ্ঞেস করি।
করুন।
কুমারের চিন্তা পরে করা যাবে, কারণ তার বাপ বেঁচে আছে। তাকে যত পাষণ্ড লোকে ভাবে সে তা নয়। কিন্তু সন্তোষ, তার তো বাপ মা দুই গেছে। নতুন মেষ ত্রিলোচনের ঘরে যদি তার ঠাঁই না হয় তাকে নিয়ে কি করবেন ভেবেছেন সে কথা?
মাসি ঠাঁই হবে, বোনপোর হবে না?
হ্যাঁ, হওয়াই উচিত, কিন্তু যেটুকু তার দেখতে পেলুম তাতে ভরসা বড় হয় না।
এই কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারল না, ভাবতে একটু সময় লাগল। তারপরে শান্ত দৃঢ় কণ্ঠে বলল,
তখন গাছতলায় দুজনের স্থান হবে, সেটা তো কেউ বন্ধ করতে পারবে না।
মাসির যোগ্য কথা অস্বীকার করিনে, কিন্তু সে সম্ভব নয়। তখন তাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। ও কুমারের বন্ধু, সে যদি মানুষ হয় সন্তোষও হবে।
ভেতর থেকে আর কোনো জবাব এলো না। বিজয় কিছুক্ষণ অপেক্ষা করে বাইরে চলে গেল। ঘণ্টা দুই তিন পরে দরজার বাইরে দাঁড়িয়ে সন্তোষ বলল,
মাসিমা আপনাকে খেতে ডাকছেন।
আমাকে?
হ্যাঁ,
বলেই সে চলে গেল। অনুরাধার রান্নাঘরে খাবার ব্যবস্থা করা। বিজয় আসনে বসে বলল,
আরে রাত্রিটা অনায়াসে কেটে যেত, কেন আবার কষ্ট করলেন?
অনুরাধা কিছু দূরে দাঁড়িয়েছিল, চুপ করে রইল। ভোজ্যবস্তুর বাহুল্য নেই, কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে। কি পরিপাটি করেই না খাবারগুলো সাজানো। খেতে বসে বিজয় জিজ্ঞেস করল,
কুমার কিছু খেয়েছে?
শাগু খেয়ে সে ঘুমিয়েছে।
আজ ঝগড়া করেনি?
আমার কাছে শোবে বলে আজও ভারী শান্ত, একটু ঝগড়া করেনি।
ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে, কিন্তু আমার দোষে নয়। হ্যাঁ, ও নিজেই কি করে যে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়ল, আমি তাই ভাবি।
আমিও ঠিক তাই ভাবি।
মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে।
অনুরাধা চুপ করে রইল, পরে বলল,
নিয়ে যাবার আগে আপনাকে কিন্তু একটি কথা দিয়ে যেতে হবে। আপনাকে চোখ রাখতে হবে, ও যেন কষ্ট না পায়।
কিন্তু আমি তো থাকি বাইরে, নানা কাজে ব্যস্ত, কথা রাখতে পারবো বলে তো ভরসা হয় না।
তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে।
আপনি ভুলে যাচ্ছেন যে সে আরো অসম্ভব।
এই বলে বিজয় খাওয়ায় মন দিল। এক সময় বলল,
আমার বৌদিদিদের আসার কথা ছিল, কিন্তু তারা বোধ করি আর এলেন না।
কেন?
যে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে। শহরের লোক পাড়াগায় সহজে পা বাড়াতে চান না। তা এক প্রকার ভালোই হয়েছে, একা আমি তো আপনার যথেষ্ট অসুবিধে ঘটিয়েছি, তারা এলে সেটা বাড়ত।
এ আপনার অন্যায় কথা, বাড়ি আমার নয় আপনাদের, তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকবো, তারা এলে রাগ করব, এর চেয়ে অন্যায় হতেই পারে না। আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অন্যায়। যত দয়া আমাকে করেছেন আমার দিক থেকে, এই কি তার প্রতিদান?
এত কথা এমন করে এসে কখনো বলেনি। জবাব শুনে বিজয় আশ্চর্য হয়ে গেল। যতটা অশিক্ষিত এই পাড়া গায়ের মেয়েটিকে সে ভেবেছিল তা নয়। একটুখানি স্থির থেকে সে নিজের অপরাধ স্বীকার করল।
সত্যি এ কথা বলা আমার উচিত হয়নি। যাদের সম্বন্ধে এ কথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড়। কিন্তু দু তিন দিন পরেই আমি বাড়ি চলে যাব। এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি, কিন্তু সে না জানার জন্য। অথচ সংসারে এমনই হয়, এমনই ঘটে। তবু যাবার আগে আমি গভীর লজ্জার সঙ্গে আপনার ক্ষমা ভিক্ষা করি।
ক্ষমা আপনি পাবেন না।
পাব না? কেন?
এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার কোনো ক্ষমা নেই।
প্রদীপের স্বল্প আলোয় তার হাসি মুখ বিজয়ের চোখে পড়ল, এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলে উঠেই আবার স্থির হল। কিছুক্ষণ নির্বাক থেকে বিজয় বলল,
সেই ভালো, ক্ষমায় কাজ নেই, অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে।
দুজনেই নীরব। মিনিট দুই তিন ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে রইল। নিঃশব্দতা ভঙ্গ করল অনুরাধা, জিজ্ঞেস করল,
আপনি আবার কবে আসবেন?
মাঝে মাঝে আসতেই হবে জানি, যদিও দেখা আর হবে না।
ওপক্ষ থেকে এ কথার কোনো প্রতিবাদ এলো না, বোঝা গেল এ সত্য। খাওয়া শেষ হলে বিজয় বাইরে যাওয়ার সময় অনুরাধা বলল,
ঝুড়িটায় অনেক রকম তরকারি আছে, কিন্তু বাইরে আর পাঠালুম না, কাল সকালেও আপনি এখানেই খাবেন।
তথাস্তু, কিন্তু বুঝেছেন বোধ করি যে সাধারণের চেয়ে খিদেটা আমার বেশি, নইলে প্রস্তাব করতুম যে শুধু সকালে নয়, নিমন্ত্রণের মেয়াদটা বাড়িয়ে দিন, যে কটা দিন থাকি আপনার হাতে খেয়ে যেন বাড়ি চলে যেতে পারি।
সে আমার সৌভাগ্য।
পরদিন সকালেই নানা রকম খাবার জিনিস অনুরাধার রান্নাঘরের বারান্দায় এসে পৌঁছল। সে আপত্তি করল না, তুলে রাখল। এরপরে তিন দিনের জায়গায় পাঁচ দিন কাটল, কুমার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এই কদিন বিজয় ক্ষোভের সঙ্গে লক্ষ্য করল যে আতিথ্যের ত্রুটি কোনো দিকে নেই, কিন্তু পরিচয়ের দূরত্ব তেমনই অবিচলিত রয়ে গেছে, কোনো ছলেই সে দূরত্ব কমল না। বারান্দায় খাবার জায়গা করে দিয়ে অনুরাধা ঘরের মধ্যে থেকে সাজিয়ে গুছিয়ে দেয়, পরিবেশন করে সন্তোষ। কুমার এসে বলে,
বাবা, মাসিমা বললেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবে না, আর একটু খেতে হবে।
তোমার মাসিমাকে বলো গে বাবাকে রাক্ষস ভাবা তার অন্যায়।
কুমার ফিরে এসে বলে,
মাছের তরকারি থাক, ও বোধহয় ভালো হয়নি, কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি খুব দুঃখ করবেন।
বিজয় যেন খানিক শুনিয়ে শুনিয়েই বলে,
তোমার মাসি যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করেই দুধ দেন, তাহলে আর পড়ে থাকবে না।
এমনি করে পাঁচটা দিন কাটল। মেয়েদের যত্নের ছবিটা বিজয়ের মনে চিরদিনই অস্পষ্ট ছিল। মাকে সে ছেলেবেলা থেকে অসুস্থ ও অপটু দেখেছে, গৃহিণীপনার কোনো কর্তব্যই তিনি সম্পূর্ণ করে উঠতে পারেননি। নিজের স্ত্রীও মাত্র বছর দুই জীবিত ছিল, তখন তার পড়াশোনা চলছিল। এরপর থেকে দীর্ঘকাল সুদূর প্রবাসে কেটে গেল। সেদিকের অভিজ্ঞতার ভালো মন্দ অনেক স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু সমস্তই যেন অবাস্তব বইয়ে পড়া কল্পিত কাহিনী, জীবনের সত্যিকারের প্রয়োজনে একেবারে সম্বন্ধবিহীন। আর আছে তার দাদার স্ত্রী প্রভাময়ী, যে পরিবারে বউ দিদিদের বিচার চলে, ভালো মন্দর আলোচনা হয়, সে পরিবার তাদের নয়। মাকে অনেকদিন কাঁদতে দেখেছে, বাবা বিরক্ত ও বিমর্ষ হয়েছেন, কিন্তু এসব সে নিজেই অসঙ্গত ও অনধিকার চর্চা মনে করেছে। জেঠিমা দেওরের ছেলের খোঁজ না রাখলে, বউ শ্বশুর শাশুড়ির সেবা না করলে যে প্রচণ্ড অপরাধ হয় এ ধারণা তার নয়। তার নিজের স্ত্রীকেও এরকম আচরণ করতে দেখলে সে যে মর্মাহত হতো তাও নয়, কিন্তু তার এতকালের ধারণাকে এই শেষের পাঁচটা দিন যেন ধাক্কা দিয়ে নড়বড়ে করে দিল। আজ সন্ধ্যের ট্রেনে তার যাওয়ার সময় চাকর জিনিসপত্র বেঁধে প্রস্তুত করছে, আর ঘণ্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ এসে আড়াল থেকে বলল,
মাসিমা খেতে রাখছেন
এখন?
হ্যাঁ।
এই বলেই সে সরে পড়ল। বিজয় ভেতরে এসে দেখল যথারীতি বারান্দায় আসন পেতে বসার জায়গা করা হয়েছে। মাসির গলা ধরে কুমার ঝুলছিল, তার হাত থেকে নিজেকে মুক্ত করে অনুরাধা রান্নাঘরে গিয়ে প্রবেশ করল। আসনে বসে বিজয় বলল,
এ কি ব্যাপার?
ভেতর থেকে অনুরাধা বলল,
দুটি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন।
জবাব দিতে গিয়ে আজ বিজয়কে গলাটা একটু পরিষ্কার করে নিতে হল। বলল,
অসময় কেন আবার কষ্ট করতে গেলেন? আর যদি করলেন, খান কতক লুচি ভেজে দিলেই তো হতো।
লুচি তো আপনি খান না, বাড়ি পৌঁছতে রাত দুটো তিনটে বাজবে, না খেয়ে উপোস করে গেলেই কি আমার কষ্ট কম হবে? শুধু মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে।
বিজয় চুপচাপ খেতে শুরু করল। কিছুক্ষণ খাওয়ার পর বিজয় বলল,
বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে, যে কটা দিন এ বাড়িতে আছেন যেন কোনো অসুবিধে না হয়। আর হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে যাই, যদি দেখা হয় গগনকে বলবেন যে আমি তাকে মাফ করেছি, কিন্তু এ গায়ে যেন আর সে না আসে, এলে কিন্তু আমি ক্ষমা করব না।
কখনো দেখা হলে তাকে জানাবো।
এই বলে অনুরাধা চুপ করে থেকে বলল,
মুশকিল হয়েছে কুমারকে নিয়ে, আজ সে কিছুতেই যেতে চাইছে না, অথচ কেন যে চাইছে না তাও বলছে না।
বলতে চায় না নিজেই জানে না বলে, অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে।
কষ্ট? কষ্ট হবে কেন?
ও বাড়ি নিয়মই ওই, কিন্তু হলই বা কষ্ট, এর মধ্যে দিয়েই তো এত বড় হলো।
তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে।
আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা, তার বেশি তো থাকতে পারবে না, তাতে কি লাভ।
এবার দুজনেই বেশ খানিক্ষণ চুপ করে রইল। তারপর অনুরাধা বলল,
ওর বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে।
হ্যাঁ, তিনি বিএ পাস করেছেন।
কিন্তু বিএ পাস তো জ্যাঠাইমাও করেছেন।
নিশ্চয়ই করেছেন, কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওর পোকে যত্ন করার কথা কোথাও লেখা নেই, সে পরীক্ষা তাকে দিতে হয়নি।
কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখে না?
না, এ প্রস্তাব আরো হাস্যকর।
হাস্যকর নয় এমন কি কিছু আছে?
আছে, বিন্দুমাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি।
এ বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে এই যে ছেলের চেয়ে বিয়ে পাশ বড় নয়, এমন মেয়েকে ঘরে আনা অনুচিত।
কিন্তু আনতে তো কাউকে হবেই, যে দলের আবহাওয়ার মধ্যে কি আমরা দাঁড়িয়েছি সেখানে বিয়ে পাশ নইলে মানও বাঁচে না মনও বুঝে না, এবং বোধহয় ঘরও চলে না। মা বাপ মরা বোনপোর জন্য গাছতলা শিকার করে নিতে চায় এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না।
না, সে হবে না, একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না।
না, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনি গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। কিন্তু তাই বলে তিনি নির্দয় নয়, এবং আমার ভাবি পত্নীর সপক্ষে আপনার কথার আমি তীব্র প্রতিবাদ করি। মার্জিত রুচিসম্মত উদাস অবহেলায় তাদের নেটিয়ে পড়া আত্মীয়তায় বর্বরতার লেশ নেই, ও দোষটা দেবেন না।
প্রতিবাদ যত খুশি করুন, কিন্তু ওই নেটিয়ে পড়া আত্মীয়তার মানেটা কি?
ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন, ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র, ওর শেকড় টানে না রস, পাতার রং সবুজ না হতেই হলুদের বর্ণ। আপনি পাড়া গায়ে গৃহস্থ ঘরের মেয়ে, স্কুলে কলেজে পড়ে পাশ করেননি, পার্টিতে পিকনিকে মেশেননি, ওর নিগুড় অর্থ আপনাকে আমি বোঝাতে পারব না। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজনও করবে না, আবার চাবুক হাতে তাকে তাড়াও করে বেড়াবে না, কারণ সেটা হবে মার্জিত রুচিবিরুদ্ধ আচরণ। সুতরাং সেদিকে নির্ভয় হতে পারেন।
আমি তার কথা ছেড়ে দিলাম, কিন্তু আপনি নিজে দেখবেন কথা দিন, এই আমার মিনতি।
কথা দিতেই তো ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যেসও আলাদা। হ্যাঁ, আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব ঠিকই, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব বলে মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হল, এখন যাই, যাবার উদ্যোগ করি গে,
বলে এসে উঠে পড়ল।
কুমার আপনার কাছেই রইল, ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে, প্রয়োজন হলে অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি সেটা ঠিক আমার প্রকৃতি নয়, এ ভরসা আরেকবার দিয়ে চলল। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না।
বাড়ির সামনে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, জিনিসপত্র বোঝাই দেওয়া হয়েছে। বিজয় উঠতে যাবে এমন সময় কুমার এসে বলল,
বাবা, মাসিমা ডাকছেন একবার।
সদর দরজার পাশে দাঁড়িয়ে অনুরাধা বলল,
প্রণাম করব বলে ডেকে পাঠালুম, আবার যে কবে করতে পারব তা তো জানিনি।
এই বলে গলায় আঁচল দিয়ে দূর থেকে প্রণাম করল। তারপর উঠে দাঁড়িয়ে কুমারকে কোলের কাছে টেনে নিয়ে বলল,
ঠাকুমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না।
বিশ্বাস করা কঠিন।
কঠিন কার কাছে, আপনার কাছে নাকি?
বলে সেও হাসতে গিয়ে দুজনের চোখাচোখি হল। বিজয় স্পষ্ট দেখতে পেল অনুরাধার চোখের পাতা দুটো জলে ভেজা। মুখ নামিয়ে বলল,
কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না, আর বলতে পারব না বলেই বারবার করে বলে রাখছি। আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না।
নাই বা পাঠালেন?
প্রত্যুত্তর এসে শুধু একটা নিঃশ্বাস চেপে চুপ করে রইল।
যাবার আগে আপনার প্রতিশ্রুতির কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে আমাকে চিঠি লিখে আপনি জানাবেন।
মনে আছে, জানি গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইব স্বচ্ছন্দে চাইব।
মনে থাকে যেন।
এই বলে বিজয় যেতে উদ্যত হলে অনুরাধা বলল,
তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান, বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন।
জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা?
সে আমি কি করে জানব, আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারব।
আর আপনাকে ওরা করতে দেবে কেন?
আমাকে কেউ বাধা দিতে পারবে না।
কুমার আসেনি শুনে মা আতঙ্কে শিউরে উঠলেন।
সে কি কথা রে, যার সঙ্গে ঝগড়া তার কাছে ছেলে রেখে এলি?
যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা, তাকে খুঁজে বার করে সাধ্য কার? তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে।
হঠাৎ মাসি এলো কোথা থেকে রে?
ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছায় মা কেউ বলতে পারে না। যে তোমার টাকা কড়ি নিয়ে ডুব মেরেছে এসে গগন চাটুর্যের ছোট বোন, বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠি শোটা পেয়াদা পাইক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিলুম, কিন্তু তোমার নিজের নাতিই গোল করল। এমন ভাবে তার আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলে না।
মা ব্যাপারটা আন্দাজ করে জিজ্ঞেস করলেন,
কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে, মেয়েটা খুব যত্ন আত্তি করে বুঝি, বাচ্চা তো যত্ন কখনো পায় না।
এই বলে তিনি নিজের অস্বাস্থ্য স্মরণ করে নিঃশ্বাস ফেললেন।
আমি ছিলাম বাইরে, বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করত সেটা চোখে দেখিনি, কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চাইল না।
ওরা পাড়া গায়ের মেয়ে, কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করিস নি বাবা।
বাবা, তুমি নিজে পাড়া গায়ের মেয়ে হয়ে পাড়া গায়ের বিরুদ্ধে তোমার এই নালিশ, শেষকালে তোমার বিশ্বাস কি শহরের মেয়েদের উপর গিয়ে পড়ল বুঝি?
শহরের মেয়ে, তাদের চরণে কোটি কোটি নমস্কার।
এই বলে মা দুই হাত এক করে কপালে ঠেকালেন।
হাসছিস কি রে, আমার দুঃখ কেবল আমি জানি, আর জানেন তিনি, আমরা যখনকার সে পাড়া গাঁকি আর আছে বাবা, দিনকাল সব বদলে গেছে।
হ্যাঁ, অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যেই এখনো কিছু বাকি আছে মা, একেবারে লোপ পাইনি, তারই একটুখানি এবারে দেখে এলাম। কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই এই দুঃখটাই মনে রইল।
এই বলে সে অফিসে বেরিয়ে গেল। অফিসের কাজে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে তাকে চলে আসতে হয়েছে। বিকেলে অফিস থেকে ফিরে বিজয় ও মহলে বৌদিদির সঙ্গে দেখা করতে গেল। গিয়ে দেখল সেখানে কুরুক্ষেত্র কাণ্ড বেঁধেছে, প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারের হাতলে বসে প্রবল কণ্ঠে বলছেন,
কখনো না, যেতে হয় একলা যাও, এমন কুটুম্বিতে আমি দাঁড়িয়ে।
অকস্মাৎ বিজয়কে দেখে প্রভা হাউ মাউ করে কেঁদে ফেলল।
ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে সে কি আমার দোষ? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না।
তুমি জানতে না বলতে চাও আমাদের সঙ্গে জোচ্চুরি চালাবার এতদিন কি দরকার ছিল?
কথাটা সহসা ধরতে না পেরে বিজয় হতবুদ্ধি হল, কিন্তু বুঝতেও দেরি হল না।
আরে রোসো রোসো রোসো, হয়েছে কি বলতো? অনিতার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে, আজই তার পাকা দেখা,
আই এম থ্রোন কমপ্লিটলি ওভারবোর্ড।
আর উনি বলতে চান উনি কিছুই জানতেন না।
আমি কি করতে পারি ঠাকুরপো? দাদা রয়েছেন, মা রয়েছেন, মেয়ে নিজে বড় হয়েছে, তারা যদি কথা বলে আমার দোষ কি?
দোষ এই যে তারা ধাপ্পাবাজ, ভণ্ড, মিথ্যেবাদী। একদিকে কথা দিয়ে আরেকদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে, আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না।
এমন ধারা কি আর হয় না? তাতে তোমার লজ্জা কিসে?
আমার লজ্জা আসে তোমার বোন বলে, আমার শ্বশুর বাড়ির সবাই জোচ্চোর বলে, তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে।
দাদার মুখের দিকে তাকিয়ে এবার বিজয় হেসে বলল, কিন্তু তৎক্ষণাৎ হেঁট হয়ে প্রভার পায়ে ধুলো মাথায় নিয়ে প্রসন্ন মুখে বলল,
বৌদি, দাদা যত গর্জনই করুন আমি রাগ বা দুঃখ তো করবই না, বরঞ্চ সত্যি যদি এতে তোমার অংশ থাকে তাহলে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। দাদা, রাগ করা তোমার সত্যিই বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থ নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে। বিয়েটা তো ছেলে খেলা নয়। শীতাংশু আইসিএস হয়ে ফিরেছে, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিয়ে পাশ করেছে। আর আমি এখানেও পাশ করিনি, বিলেতেও 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি। সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই, না আছে পদ গৌরব না আছে খেতাব। অনিতা কোনো অন্যায় করেনি দাদা।
100 বার অন্যায় করেছে, তুই বলতে চাস এতে তোর কোনো কষ্টই হয়নি?
দাদা তুমি গুরুজন, আমি মিথ্যা বলবো না। এই আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ নেই। নিজের পুণ্য তো নয়, কার পুণ্য ঘটল জানি নে, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম। বৌদি চলো আমি তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকুন, কিন্তু আমরা চলো তোমার বোনের পাকা দেখায় পেট পুড়ে খেয়ে আসি গে।
তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো?
না বৌদি, ঠাট্টা করিনি। আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার বরে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে চায়। কিন্তু তুমি আর দেরি করো না, কাপড় পরে নাও, আমি অফিসের পোশাকটা ছেড়ে আসি গে।
এই বলে সে দ্রুত চলে যাচ্ছিল। দাদা বললেন,
তোর নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি করে?
বিজয় থমকে দাঁড়াল।
তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাওই যেতে আজ আমার কোনো সংকোচ নেই দাদা। ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার কোনো রাগ নেই, জ্বালা নেই, আমি প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা আমার মিনতি রাখো, রাগ করো না, বৌদিদিকে নিয়ে যাও, অন্তত আমার হয়ে অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা।
দাদা বৌদি দুজনেই হতবুদ্ধির মতো বিজয়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দুজনেরই চোখে পড়ল বিজয়ের মুখে বিদ্রূপের সত্যি কোনো চিহ্ন নেই, ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়েনি। সত্যি যেন কোন সুনিশ্চিত বিপদের ফাঁস এড়িয়ে মন তার অকৃত্রিম পুলকে ভরে গিয়েছে। বোনের কাছে এ ইঙ্গিত উপভোগ্য নয়। অপমানের ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়ে গেল, কি যেন একটা বলতে চাইল কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে রইল।
বৌদি, আমার সব কথা বলবার আজও সময় আসেনি, কখনো আসবে কিনা তাও জানি না, কিন্তু যদি আসে কোনোদিন সেদিন তুমিও বলবে, ঠাকুরপো তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আশীর্বাদ করি।
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।